মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প প্রোফাইল। ভূত আছে না নেই, এই প্রশ্নটা খুব দরকারি জানেন, মানে আমরা যতটা ভাবি তার থেকে ঢের দরকারি। কারণ যেটুকু সময় আমরা বেঁচে থাকি তার কয়েক কোটি গুণ সময় আমরা মরে থাকি, তাই তখন কি হবে ভেবে দেখাটা বেশি জরুরি। বিজ্ঞানীরা নাচার, ভূত বিশ্বাসীরাও তেমন জোরালো কিছু প্রমাণ দিতে পারছেন না, অতএব দায়িত্ব এসে পড়েছে সাহিত্যিকদের ঘাড়ে। তাদের প্রমাণ দেওয়ার বালাই নেই, তেনারা পালা করে মেছোভূত, মান্ধভূত, ড্রাকুলা, ভ্যাম্পায়ার, রক্তচোষা এবং পেতনির জন্ম দিয়ে চলেছেন। কিন্তু আসল ভূত জিনিসটা কি, এর উত্তর আমাকে মেরে ফেললেও আমি বলতে পারবো না। কথাটা ঠিক বললাম কি? যাই হোক, জানিয়ে রাখি এক ধরনের ভূত কিন্তু আমরা রোজই দেখতে পাই। এই দীর্ঘ 8 বছরে যারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের মধ্যে প্রায় 2 কোটি মানুষ মারা গেছেন, অথচ তার বেশিরভাগের প্রোফাইল এখনও সজীব। আপনি যদি অচেনা কারোর সাথে কথা বলে থাকেন তবে এও হতে পারে যে আপনি কোনো মরা মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন। মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প প্রোফাইল। শত চেষ্টা করেও আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। অন্ধকার, এই অন্ধকারটুকুনি আমার সাহস। মরে গেলেও কোনো আলো এই মুহূর্তে আমি দেখতে চাই না, চোখ খুলতে চাই না। বেশ বুঝতে পারছি চাঁদের ভৌতিক জ্যোৎস্না আমার মাথার কাছে অপেক্ষা করে রয়েছে, আমাকে চোখ খোলাতে চায়, কিছু দেখাতে চায়। কিন্তু আমি দেখব না, কাল সকালের আগে পর্যন্ত আমি অন্ধ হয়ে থাকতে চাই। আমার শরীর বেয়ে আঁচড়াতে আঁচড়াতে উঠে আসছে কয়েকটা শীর্ণ আঙুল, ভেজা এবড়ো খেবড়ো নখে লেগে চিড়ে যাচ্ছে আমার পেট, বুক। তাও আমি নড়ব না, কারণ চোখ খুললেই তাকে দেখতে পাবো। চাঁদের মায়াবী আলোয় তার লালায়িত মুখ, বর্ণহীন তরল চোখ আর নীলাভ চামড়া আমি দেখতে চাই না। তার তার ফিসফিসে সাপের মতো কণ্ঠস্বর আমার বুকের ভেতর দিয়ে শুনতে পাচ্ছি। তার সাথে কানে আসছে একটা একটা যান্ত্রিক শব্দ। চোখের সামনে ভেসে উঠছে 10 দিন আগের একটা ঝলমলে সকাল। আজকের আরকীয় রাতের বীজ লুকিয়েছিল তাতে, এখন তার নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর। আমার গলা বুঝে এলো সব কিছু, প্রথম থেকে ভেসে উঠলো আমার চোখের সামনে।
সকালে একটা মেল আসার কথা ছিল। এমনিতে আজকাল সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এত বাড়বাড়ন্ত হয়েছে যে মেলটা সচরাচর চেক করা হয়ে ওঠে না, কারোর পাঠানোর কথা থাকলে তখনই একমাত্র হাত পড়ে জিমেলে। আজ ল্যাপটপের সামনে বসেই মেলে ক্লিক করতে যাচ্ছিলাম, এমন সময় অন্য একটা জিনিস চোখে পড়ল। অবশ্য অন্য দিন চোখে পড়ে না তা নয়, কিন্তু আজ কেমন জানি একটা নস্ট্রালজিয়া এসে চেপে ধরলো আমাকে। ব্যাপারটা আর কিছুই না, অর্কুট। আজকাল যেমন ফেসবুকের রমরমা হয়েছে, আমাদের ছোটবেলায় মানে কিশোরবেলায় সেই জায়গাটা পূরণ করত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অচেনা লোকজনের সাথে যে বেমালুম দিনের পর দিন নানা বিষয়ে কথা বলে যাওয়া যায় সেটা সেই প্রথম জেনেছিলাম। অ্যাকাউন্টটা যখন প্রথম খুলেছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি, মানে আজ থেকে 10 বছর আগে। কম্পিউটার স্ক্রিনে যে নিজের মুখটা দেখা যায় সেটা সে সময় আমাদের কাছে বিস্ময় ছিল। মনে মনে কেমন জানি হাসি পেল আজ। অথচ 10 বছরের সময়ের পার্থক্য, অথচ তার মধ্যেই আমাদের কাছে ইন্টারনেটের সংজ্ঞা পাল্টে গেছে। 6 বছর হলো অ্যাকাউন্টটার ব্যবহার করা হয় না, সম্ভবত কেউই আর করে না। কত বন্ধু ছিল আমার, তাও 2-3-এর কাছাকাছি হবে। তাদের মধ্যে কেউ দিদি, কেউ ভাই, কেউ দাদা, প্রায় একটা হাস্ত ভার্চুয়াল সংসার। মনে রায় না কয়েকটা মুখ ফুটে উঠল। এদের সাথে আর যোগাযোগ নেই, কে জানে কোথায় আছে। ছোট থেকে একটা অদ্ভুত ভয় আছে আমার, অনেক বছর বাদে কোনো মানুষের মুখ দেখতে ইচ্ছা করে না। দীর্ঘ সময়ের ব্যবধানে মুখের অনেক কিছুই আর আগের মতো থাকে না, যেন একটা নতুন মানুষ। আগের মানুষটা যে আমার মনে বেঁচেছিল এতদিন, হঠাৎ করে যেন মনে হয় সে বহুদিন আগে মরে গেছে। আজ কিন্তু সেসব ছাপিয়ে একটা নস্ট্রালজিয়া পেয়ে বসলো আমাকে। অতীতের পাতা ঘেঁটে দেখতে কার না ভালো লাগে। অ্যাড্রেস বারে orkut.com লিখে এন্টার চেপে দিলাম, সাথে সাথে একটা নতুন পেজ খুলে গেল। পুরনো লগ ইন পাসওয়ার্ড এসব মনে নেই, কিন্তু এখানে জিমেল একটা দিলেই চলবে, ফলে অ্যাকাউন্টটা খুলতে অসুবিধা হলো না। খুলতেই আমার ছোটবেলার একটা অংশ চোখের সামনে ভেসে উঠল, কত পুরনো ছবি, আমার সম্পর্কে আমার বন্ধুদের ভাবনা চিন্তা। পড়তে পড়তে বেশ মজা লাগছিল, বেশ রং চঙে চারপাশ। হঠাৎ চোখে পড়লো একটা মেসেজ, সাথে সাথে আমার চোখ আটকে গেল। কি আশ্চর্য, এই ব্যাপারটা এতদিন ভুলেই গেছিলাম। একটা আস্ত মানুষের কথা বেমালুম ভুলে গেলাম। ভালো করে মনে করার চেষ্টা করলাম, ছোটবেলায় যে কম্পিউটার থেকে অনলাইন হতাম সেটা বোধহয় খারাপ হয়ে গেছিল, তারপর থেকে আমি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তখনই বোধহয় এসেছে মেসেজটা, ফলে আর রিপ্লাই দেওয়া হয়নি। মেসেজের বয়ান খুব সহজ, পরের উইকে কলকাতা যাচ্ছি, দেখা করবি। সেন্ডারের নামটা চোখে পড়তেই আমার কিশোরবেলার এক খণ্ড বিকেল ফুটে উঠল চোখের সামনে। একটা মেয়ে, তারও বয়স আমার মতোই হবে, অন্তত আমায় বলেছিল তো তাই। কখনো সখনো অনলাইন হতো, তবে হলেই কথা হতো। কলকাতায় থাকতো না, সম্ভবত উত্তর ভারতের কোনো একটা বোর্ডিং স্কুলে পড়তো। নামটার উপর আমি আরেকবার চোখ বুলিয়ে নিলাম, মেঘা সরকার। ছবি দেওয়া নেই, প্রোফাইলটা খুলে দেখলাম সেও শেষ কবে অ্যাকাউন্ট খুলেছে ঠিক নেই, 6 বছরের মতো তো নয়। মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম একটা মেসেজ করেই দিই, হয়তো কোনোদিন দেখবে না, তাও অন্তত একটা উত্তর তো দেওয়া হবে। কি লিখবো একটু ভাবলাম, কিছুই মাথায় আসছে না। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত শুধু হাই কিরে লিখেই সেন্ড করে দিলাম। ব্যাপারটা মাথা থেকে সরিয়ে অন্যদের খেয়াল করলাম, এদের অনেকের কথাই মনে পড়ছে। সুকন্যাদি কোন একটা কলেজের রাষ্ট্রবিজ্ঞান পড়াতো, ছবিটা বহুদিন আগের, তার পাশেই সৌরজিৎকে চোখে পড়ল। কে জানে এদের খবর কি। আমার মনের গভীরে কেমন যেন একটা কৌতূহল উঁকি দিল। নাম জানা থাকলে এখনকার দিনে যোগাযোগ করাটা কোনো বড় সমস্যা নয়, কিন্তু আমার সেটা আর করতে ইচ্ছা করলো না। পাল্টে যাওয়া মানুষকে দেখার থেকে আগের ছবিটা বাঁচিয়ে রাখাই ভালো। এদিকে ঘড়ির কাঁটা চচ্চড় করে বেড়ে চলেছে, আমি উঠে পড়লাম। মেলটাই আর চেক করা হলো না, তেমন কিছু আসেও নি বোধ হয়। গামছাটা কাঁধে ফেলে বাথরুমে ঢুকে গেলাম। মাসখানেক হলো একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছি। অফিসটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় এই ফ্ল্যাটটা ভাড়া নিতে হয়েছে, এখানে আমি একাই থাকি। মেসে থাকলে খরচ খানিকটা কম হতো বটে, কিন্তু লোকজনের ভিড়ে গাদাগাদি করে কোনো মতে দিন গুজরান করা আমার কম্য নয়। রাতে এক ফোঁটা আলো চোখে পড়লে আমার ঘুম আসে না, ফলে খড়বাড়ি ছেড়ে আমার এই নিভৃতে বনবাস। অফিসে কিছু বন্ধুবান্ধব আছে বটে, কিন্তু তাদেরও বাড়ি বেশ দূরে হওয়ায় একসাথে বসে আড্ডাটা প্রায় মারা হয় না বললেই চলে। কয়েক মগ জল মাথায় ঢেলে আমি বেরিয়ে এলাম। আজকাল ঘড়ির কাঁটার সাথে পাল্লা দেওয়া মুশকিল, কোনো রকমে ধোপ দুরস্ত সেজে বেরিয়ে পড়লাম। অফিসে কিন্তু পৌঁছানো হলো না, মাঝ রাস্তাতেই ফোনটা বেজে উঠল, খারাপ খবর। সকালবেলা বাড়ি থেকে বেরোতে গিয়ে দিব্যেন্দুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ফলে বাস থেকে নেমে পড়লাম আমি। এ অবস্থায় চাকরি বাঁচাতে অফিসে যাওয়া মানে স্বার্থপরতা করা। প্রথমে তাকে দেখতে হসপিটালে, সেখান থেকে তার বাড়ি, ওষুধপত্র রক্তের ব্যবস্থা করা সব দেখে শুনে বাড়ি ফিরতে রাত প্রায় 8টা বাজল। ঘরে ঢুকেই জানলাগুলো খুলে দিলাম। সারা দিন হসপিটালে কাটিয়ে নাকে যেন ওষুধের গন্ধ লেগে, কীরকম একটা অস্বস্তি। একবার ভালো করে স্নান না করলে সেটা যাবে না। চান করে বেরোতেই চোখ পড়ল আমার ল্যাপটপটার উপরে। সারাদিনের আশঙ্কায় সকালের ব্যাপারটা ভুলেই গেছিলাম, এমনকি সারাদিনের মেলটাও চেক করা হয়নি। মাথাটা মুছতে মুছতে সেটার সামনে বসে পড়লাম। যথারীতি আলো ফুটে উঠল। সবে মেল খুলতে যাব এমন সময় টুং করে একটা পরিচিত আওয়াজ বহুদিন পর শুনতে পেলাম। একটা মেসেজ এসছে আমার, এবং সেটা এসছে অর্কুটে। আশ্চর্য, এত বছর ধরে যে অ্যাকাউন্টটা আছে বলে নিজেই ভুলে গেছিলাম, আজ সেখান থেকে মেসেজ আসছে। স্ক্রিনের নিচের দিকে ভালো করে তাকাতেই আমার মুখের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। মেসেজটা যে পাঠিয়েছে তার নাম শো করছে সেখানে, মেঘা সরকার। কিন্তু তা কি করে হয়? তখন পরিষ্কার দেখেছি আজ প্রায় 8 বছর সে প্রোফাইল খোলেনি। তবে আজই হঠাৎ উত্তরটা দিল কি করে? এতটা কাকতালীয় কিছু ঘটা কি সম্ভব? প্রথমটা একটু ঘাবড়ে গেলেও সেটা সামলে নিতে আমার বেশ মজা লাগলো। এতদিন আগের একটা বন্ধুত্ব যেন ধুলোর আস্তরণের আড়ালে চাপা পড়েছিল। ওই একটা মেসেজে সেটা আবার নতুন করে পথ খুলে দিল। মেসেজে অবশ্য বেশি কিছু লেখা নেই, বাবা এতদিন পরে কেমন আছিস, কিন্তু এই অনেক, আমাকে ভুলে যায়নি। তার মানে অবশ্য ভুলে তো আমিও যাইনি। সত্যি কি মানুষ তেমন করে ভোলে কিছু? সময়ের ব্ল্যাক হোলে হারিয়ে যায় যেসব স্মৃতি, তা সময় বুঝেই আবার ফিরে আসে। সদ্যজাত শিশুর মাথায় মায়ের হাতে স্পর্শ, গনগনে রোদে ফুটবল খেলতে খেলতে প্রথম গোল দেওয়া, এইসব অপ্রয়োজনীয় স্মৃতি ধরে রাখার কি কোনো গোপন হার্ড ডিস্ক আছে আমাদের মাথায়, কে জানে। যাই হোক, মেসেজের সময়টা লক্ষ্য করে দেখলাম সেটা এসেছে প্রায় 3 ঘন্টা আগে। নামের পাশে সবুজ আলোটাও জ্বলছে না, মানে এই মুহূর্তে সে আর অনলাইন নেই। আমি ভেবে দেখলাম আমার তরফ থেকে কি লেখা যায়, কিছুই মাথায় আসছে না। চেয়ার ছেড়ে উঠে একটু পায়চারি করলাম, কি লেখা যায়, এখন কোথায় আছে সেটাই জিজ্ঞেস করব। যদি কলকাতায় থাকে তাহলে 10 বছর আগে আমাদের দুজনেরই বয়স ছিল 13, মানে এখন দুজনেরই 23। হঠাৎ মনে পড়লো মেঘা খুব ভালো গান গাইতো, আপাতত সেটা দিয়েই কথা বলা যাক। কিবোর্ডের উপর আঙুল নেমে এলো আমার। গান বাজনা কেমন চলছে তোর? এখন এটুকুই থাক। আমি ল্যাপটপের মাথা মুড়ে দিতে যাচ্ছিলাম এমন সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হলো। 10 বছর আগের একটা কথা, মেঘার প্রোফাইলে ওর বাড়ির ল্যান্ডলাইন নম্বর দেওয়া ছিল। তখন আমার নিজের ফোন ছিল না বলে ফোন করতে পারিনি, তাছাড়া সে তো বোর্ডিংয়ে থাকতো, বাড়িতে ফোন করলে বাবা অথবা মা ফোন ধরবে। প্রোফাইলে ক্লিক করে ডিটেইলে গেলাম, যেতেই চোখে পড়ল কন্ট্যাক্ট ডিটেইলের নিচের দিকে সেই নাম্বারটা এখনও জ্বলজ্বল করছে, অর্থাৎ এর মধ্যে কেউ ওটা ডিলিট করেনি। আমি হাতের চাঁদ পেলাম। ওসব এতদিন পরে সেটা এখনো আছে কি না আমি জানি না। টেবিল থেকে মোবাইলটা তুলে নাম্বারটা ডায়াল করলাম। কয়েক সেকেন্ড নীরব, কেমন যেন টেনশন হচ্ছে, যেন একটা খারাপ মুহূর্ত সরীসৃপের মতো আমার দিকে এগিয়ে আসছে। ফোনের ওপারে খচখচ শব্দ হলো, রিং হচ্ছে। কি যেন ভেবে আমি ফোনটা রিসিভ করার আগেই কেটে দিলাম। এর এক সপ্তাহ পরে একদিন সকালে আমার ফ্ল্যাটে অযাচিত হানা দিল দিব্যেন্দু। এসেই প্রায় আমার গলা টিপে ধরে আর কি, তার সাথে সার বেঁধে অকথা কুকথা আর আক্রমণ। তার রাগের কারণ অবশ্য অমূলক নয়, এই সাত দিনে আমি একবারও তাকে দেখতে যাইনি। সেই হসপিটালে ভর্তি করে আসার পর থেকে আমি বেপাত্তা, অফিস অবধি দিন দুয়েকের বেশি যাইনি, মানে চাকরিটাও প্রায় যাবে যাবে অবস্থা। সেই খবর শুনে সে সরেজমিনে হানা দিয়েছে আমার ফ্ল্যাটে, ভেবেছিল আমি বোধ হয় মরে গেছি না হয় পাত্তারি গুটিয়ে বিভাগী হয়েছি। সেসব কিছুই হয়নি, উল্টে দিব্যি ল্যাপটপে বসে চ্যাট করছি দেখেই সে আমার গলা টিপে ধরে চার অক্ষর পাঁচ অক্ষর শুনিয়েছে। অতএব প্রতিবাদ করলাম না, দোষটা আমারই। সারাদিন এই চেয়ারে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে পুরনো চ্যাট পড়ে গেছি। তার পরতে পরতে লুকিয়ে আছে আমার ছোটবেলার গল্প, হারানো বন্ধুত্ব, হারানো স্কুলের স্মৃতি, প্রথম প্রেম, হ্যাঁ প্রেমই বলা যায়। সেই বয়সে হয়তো বুঝতে পারিনি, কিন্তু এখন এই বয়সে এসে এই ল্যাপটপের টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে গিয়ে আমি দেখতে পাই রোজ সকালে ঘুম থেকে উঠে অনলাইন হয়েছি আমি, হয়েছে সেও। কথাগুলো তেমন দরকারই নয়, কলকাতায় কতটা গরম পড়েছে, বৃষ্টি হয়েছে কিনা, আর সকালে রেওয়াজ করেছে কিনা, বোর্ডিংয়ে কবে ছুটি পড়ছে, এইসব ভাগ্যে সেসব কোথাও লেখা ছিল। তাহলে এত বছর পরে আবার কি করে ফিরে যেতাম শৈশবের ঝরঝরে বৃষ্টিমাখা দিনগুলোতে? কেমন যেন নেশার মতো হয়ে গেছে, খাওয়া নেই, ঘুম নেই, অফিসেও তাই যেতে পারিনি এই কদিন। বেশ বুঝতে পারছি এভাবে চললে চাকরিটাও বেশি দিন থাকবে না। বুঝলাম যতই ঠাট্টা তামাশা করুক, কথাগুলো দিব্যেন্দুকে না বলে উপায় নেই। তাকে কোনো রকমে শান্ত করে খুলে বললাম সব। শুনতে শুনতে তার মুখে প্রথমে একটা অর্ধচন্দ্র হাসি ফুটে উঠল।
আগে বলবি তো, কই দেখি।
মুখ বাড়িয়ে সে আমার ল্যাপটপের উপর ঝুঁকে পড়ল। পরপর মেসেজগুলো দেখতে দেখতে কখনো মাথা নাড়ালো, কখনো হাসলো, আবার কখনো হাত দিয়ে আমার পিঠে দুবার চাপড় মেরে বলল,
তো হবে, একদিন তোর হবে।
কি হবে সেটা অবশ্য আমি বুঝলাম না। এর মধ্যে মেঘার সাথে মেসেজে কয়েকটা কথা হয়েছে, সেগুলোই ভালো করে পড়ে দেখছে দিব্যেন্দু। মাথা তুলে বলল,
তা কি করবি ভাবছিস?
এর মধ্যে করার কি আছে?
নেই, এতদিন কিছু করিসনি বলেই আজ এই অবস্থা। মেয়েরা তো দেখলাম দেখা করতে চেয়েছিল।
সে তো বছর আটেক আগে।
তো এখন অসুবিধাটা কোথায়?
কি জানি, ভরসা হচ্ছে না। একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলে আমার ল্যাপটপের দিকে মন দিল দিব্যেন্দু। স্ক্রল করতে করতে জিজ্ঞেস করলো,
আবার কবে কথা হবে?
আজই, হয়তো রাতের দিকে।
এখন এখন কোথায় আছে?
কলকাতাতেই।
তাহলে রাতেই কথাটা পারতে হবে।
কি কথা? আমি ভালো করে তার মুখের দিকে তাকালাম।
আরে বাবা, এসব সোশ্যাল নেটওয়ার্কে আর কদিন চলবে? অন্তত একটা ফোন নাম্বারও পাওয়া গেলে।
আমি একবার ঢুকিলে বললাম, ফোন নম্বর আছে তো?
আছে, কোথায়?
সে যেন হঠাৎ আশার আলো দেখল। ওখানেই তো লেখা আছে, তবে অনেকদিন আগেকার, বাড়ির হয়তো।
ফোন নম্বর আছে অথচ আয়ুর্বেদ রিং করিস নি একটা?
দিব্যেন্দু অবাক হয়ে গেল। এরপর মিনিট খানেক নানান রকম জ্ঞান দিল আমায়, আমিও চুপচাপ শুনে যাচ্ছিলাম। কিন্তু সে নম্বর ডায়াল করবে বলে আমার ফোনটা হাতে তুলে নিতেই আমি বাধা দিলাম, এই খেপেছিস নাকি? যদি অন্য কেউ ধরে?
ধরলেই বা, বলবি পুরনো বন্ধু।
সে যাই হোক, নিজে থেকে নম্বরটা দেয়নি যখন।
সে যুগান নেই হে, মানুষের ফোনটা এক ধরনের সোশ্যাল নেটওয়ার্ক। সব দেখি,
আমাকে প্রায় গুঁতো মেরে সরিয়ে দিল সে। তারপর নম্বরগুলো ডায়াল করে কানে চেপে ধরল ফোনটা। আমি একটু দূরে দাঁড়িয়ে দুরু দুরু বুকে তাকিয়ে থাকলাম সেদিকে। ব্যাপারটা কি ঠিক হচ্ছে? তো একবার জিজ্ঞেস করে নিলেও হতো, আমার নাম শুনে যদি চিনতে না পারে। ওদিক থেকে রিং হতে এই ফোনের স্পিকার মোডটা অন করে আমার হাতে দিল দিব্যেন্দু। বললো,
খবর তোতলাবি না, পিএম ম্যাম।
তিনবার রিং হতে ওপাস থেকে একটা চওড়া গলার হ্যালো শোনা গেল।
হ্যালো।
কয়েক সেকেন্ডের জন্য আমি খেই হারিয়ে ফেলেছিলাম। সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, কে মেঘা আছে? ওপাশে কিছুক্ষণ চুপচাপ। আমার মধ্যে কেমন একটা পুরনো অস্বস্তি বেড়ে উঠছে। মনে হচ্ছে ফোনের ওদিকের লোকটার মধ্যেও সেটা সঞ্চারিত হচ্ছে। 15 সেকেন্ড পরে কথা শোনা গেল, উত্তর নয় প্রশ্ন।
কে বলছো তুমি?
আমি ওর পুরনো বন্ধু বলছি, আসলে অনেকদিন যোগাযোগ ছিল না, আজ ওর প্রোফাইলটা থেকে নম্বরটা পেলাম। আবার চুপচাপ। আমার মনে হলো লোকটা কিছু যেন বলতে চায়, অথচ বারবার নিজেকে আটকে নিচ্ছে। দিব্যেন্দুর কপালেও দেখলাম ফাঁজ পড়েছে। ওদিক থেকে কোনো উত্তর আসছে না দেখে মনে সাহস এনে জিজ্ঞেস করলাম, এ ও কি নেই?
5 বছর আগে ও মারা গেছে।
ও পাশ থেকে লাইনটা কেটে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সবকিছু কেমন যেন কুলিয়ে যাচ্ছে। মারা গেছে 5 বছর আগে? তাহলে ঈশা দিন আমার সাথে কথা হলো কার? দীপেন্দুর মুখেও কিন্তু হাসি ফুটে উঠল, বলল,
পাকা মিথ্যে কথা বলছে।
আমি মাথা নাড়লাম। তার বাবা তার মেয়ের মৃত্যু নিয়ে মিথ্যে বলবে?
হতেই পারে, তোকে ভাগানোর জন্য। আর তা যদি না হয়?
হ্যাকিং ব্যাপারটা আমার মাথাতেও এসেছিল আগে, কিন্তু খারিজ করে দিয়েছি।
এক্স্যাক্টলি,
তাই বা কী করে হয়? এতদিন সে হ্যাক করে বসেছিল আমি মেসেজ করব বলে। দিব্যেন্দু আর কিছু বলল না, এই দিকটা হয়তো সে ভেবে দেখেনি। আমি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে এক মনে সিগারেট টানতে লাগলাম। আশ্চর্য, এই কদিন কথা বলে কিন্তু একবারও মনে হয়নি অন্য কারোর সাথে কথা বলছি। আগের সব ঘটনাও তার মনে আছে, তা কি করে হয়? লোকটা কি তাহলে সত্যি মজা করলো? মেনে নিতে মন চাইছে না। আরও কিছুক্ষণ গল্প টল্প করে দীপেন্দু উঠে পড়ল। যাবার আগে আমাকে সাবধান করে গেল আর যেন ব্যাপারটা নিয়ে না এগোই। এক হোক বা অন্য কিছু, যার সাথে আমি 8 বছর আগে কথা বলতাম সে বেঁচে নেই, সুতরাং কথাবার্তা এখানেই শেষ হওয়া উচিত। তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি আবার চেয়ারে ফিরে এলাম। অনেকগুলো পুরনো কথা মাথায় আসছে, পুরনো অর্কুটের নীল জেথিমটা, উত্তর ভারতের একটা হিল স্টেশনের বোর্ডিং স্কুল, সবুজ ঘাসের অন্তহীন মাঠের উপর যেখানে উপরে তাকালে শুধু নীল রোদে ভেজা ঝলমলে আকাশ আর পাহাড়ের চূড়ো চোখে পড়ে। তার মাঝে পিঠের ব্যাগের বোঝা নিয়ে হেঁটে আসছে একটা 15 বছরের মেয়ে, একা। ঘাসের উপর তার পায়ের ছাপ পড়ছে, আবার একটু পরে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ ঠান্ডা আকাশ থেকে 1 ফোঁটা জল এসে পড়ল তার চোখের পাতায়। সে চমকে উঠে ফিরে তাকালো, কে যেন ডাকলো না? কেউ নেই চারপাশে, ফাঁকা মাঠ ধুধু করছে। ওই দূরে দেখা যাচ্ছে বোর্ডিং স্কুলের বিরাট দরজা, যেন আকাশ ফুঁড়ে এই মাত্র এসে নেমেছে সেটা। এইসব আমার ছোটবেলার কল্পনা, তার মুখ দেখিনি কোনোদিন, তাই ভাবনা চিন্তারও বাধা ছিল না। মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে উঠল। কি জানি কেমন ভাবে মারা গেছে সে। আচ্ছা, 1 বছর পরেও কি আমার কথা মনে পড়তো? তার যোগাযোগ করার চেষ্টা করত? আমি তো করিনি, তবে আমি ভুলে যাইনি তাকে। অনেকটা সময়ের ভারে চাপা পড়ে গেছিল শুধু। এক দৃষ্টে চেয়েছিলাম সামনে, সেখানে তখনও তার শেষ রেখে যাওয়া মেসেজটা দেখা যাচ্ছে, দেখা করবি আমার সাথে? এ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি আমার। আচ্ছা, আজ যদি সে জিজ্ঞেস করত এখন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে, কি উত্তর দিতাম তাকে? পরদিন সকাল থেকে শরীরটা খারাপ হতে শুরু করলো। তেমন মারাত্মক কিছু না, কিন্তু সারাদিন হাতে পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হলো। বিছানা থেকে উঠতে পারি না, কোনো রকমের সাপের মতো শুয়ে ল্যাপটপে লেখার চেষ্টা করি, তার সাথেও কথা হয়। আমার সব ফোনের ব্যাপারে কিছু বলি না, দেখা যাক কতদূর যায়। আরও একটা আশ্চর্য ব্যাপার ঘটছে, কাল সারা রাত শুয়ে শুয়ে আমি বেশ কয়েকবার চমকে উঠেছি। মনে হয়েছে আমার ঘরের ভিতর কেউ যেন হাঁটাচলা করছে, খুব চাপা ধীর পায়ের আওয়াজ, মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দও পেয়েছি। আমার ভূতের ভয় কোনোদিন ছিল না, এই ফ্ল্যাটের ঘরেই তো বেশ কয়েকটা মাস একাই ছিলাম। তবে কি সকালের ঘটনাই এভাবে প্রভাব ফেলেছে আমার মনে? আজ সকালে বেশ জোর পেলাম। না, ব্যাপারটা সম্পর্কে আরো বেশি করে ভেবে দেখতে হবে। মেঘা যে কিভাবে মারা গেল সেটা নিয়ে মনের ভিতরে চাপা কৌতূহল হচ্ছে। বিছানা ছেড়ে উঠে পড়লাম, খাটের পায়ের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। আমার ঘরে তো বিড়াল নেই, তাহলে এগুলো এলো কোথা থেকে? খাটের পায়ের নিচের দিকে পাশাপাশি তিনটে চেরা দাগ, যেন ধারালো নখ দিয়ে কেউ আঁচড়েছে সেখানে। নিচু হয়ে ভালো করে দেখলাম, না, নখের আঁচড় সন্দেহ নেই। তবে কি কাল রাতেই ব্যাপারটা নিয়ে আর ভাবতে মন চাইল না। ঘরের ভিতরে থাকতে থাকতে মাথায় আজেবাজে চিন্তা এসে ভর করে, একটু বাইরে বেরোনো দরকার, ভালো করে ডাক্তারকে দেখাতে হবে। বাথরুমের দিকে যেতেই কিন্তু আমার পা আটকে গেল। ফ্ল্যাটের দরজার নিচ থেকে কিছু একটা বেরিয়ে আছে। আমি চোখ মুছে ভালো করে তাকিয়ে দেখতেই ভয়ে আমার শরীরটা পাথরের মতো স্থির হয়ে গেল। কয়েকটা ভেজা সর্পি লাঙুল, তার মাথাগুলো দরজারে পাশে পেরিয়ে এসে আমাকে ডাকছে। মনে হচ্ছে আঙুলগুলো যেন চামড়া নেই, শুধু হাড়ের উপর কিছু মাংসপিণ্ড জড়ানো। আমি আতঙ্কে পাটা বিছানার উপর তুলে নিলাম। এখন আঙুলগুলো ডেকে চলেছে আমাকে, মুখ ঘুরিয়ে নিলাম, আর সাথে সাথে চোখে পড়ল সেই পুরনো মেসেজটা, দেখা করবি আমার সাথে? তবে কি একটা দম বন্ধ করা আতঙ্কে আমার বুকের ভিতরটা গরম হয়ে উঠল। মনে পড়ল দরজার নিচের ওই আঁচড়গুলোর কথা। তবে কি কাল রাতে সেই এসেছিল আমার ঘরে? বিছানায় ওঠার চেষ্টা করেছে কিন্তু পারেনি কেন? তবে কি পা নেই তার? ভয়ে ভয়ে আবার দরজার দিকে তাকিয়ে দেখলাম আঙুলগুলো আর দেখা যাচ্ছে না। ফাঁকা চৌকাঠের দিকে তাকিয়ে কেমন যেন ভয় লাগলো আমার নিজের কথা ভেবেই। মাথায় কি কোনো গন্ডগোল হলো? হ্যালুসিনেশনে ভুগছি আমি? এখনো কিন্তু আঁচড়ের দাগগুলো আগের মতোই আছে। ফের ল্যাপটপটা খুলে বসলাম। না, আর সোশ্যাল নেটওয়ার্ক নয়, কাল রাত থেকে যতই শরীর খারাপ লাগুক আবার নিয়ম করে অফিস যেতে হবে। বাড়িতে বসে থাকলেই হ্যালুসিনেট করবো আমি। রাত পর্যন্ত এইসব ভাবতে ভাবতেই কাটল। আজকের মধ্যে শরীরটা তাজা করতেই হবে। বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তেমন কিছু ক্লান্ত বোধ করলাম না, শুধু সারাক্ষণ মনে হলো কেউ যেন আমার পিছন পিছন হাঁটছে। কয়েকবার পিছনে ফিরে দেখেওছি কেউ নেই, রাস্তায় বললে ততটা ভয় লাগেনি। বাড়ি ফিরে দেখলাম প্রোফাইলটা থেকে আবার মেসেজ এসছে, আবার সেই একই প্রশ্ন, আমি দেখা করতে চাই কিনা। আমি কোনো উত্তর দিলাম না, বুক শেলফ থেকে বই নামিয়ে পড়ার চেষ্টা করলাম, আর সাথে সাথে চোখে পড়ল ঘরের মেঝেতে কিসের যেন দাগ। কি ব্যাপার? আমি অবাক হয়ে গেলাম, পায়ের ছাপ নয়। উঠে গিয়ে ভালো করে দেখতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, দাগটা পায়ের নয়, হাঁটুর। অর্থাৎ আমি যখন ছিলাম না তখন কেউ বুকে হেঁটে আমার ঘরে ঘুরে বেরিয়েছে, সে মানুষ। কিন্তু যদি তাই হয় তাহলে সে বুকে হাঁটবে কেন? কাল কি এই জন্যেই বিছানায় উঠতে না পেরে খাটের নিচটা আছড়েছে? উঠেই বা কি করতে চায়? আমার কানের ভিতর সেই পুরনো প্রশ্নটাকে যেন ফিস ফিস করে বলে গেল। আমি এক ছটকায় টেবিল থেকে ফোনটা তুলে নিলাম। এই ঘরে একা থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। সে আছে, জীবিত কি মৃত আমি জানি না, তবে তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। ওই আলমারির পাল্লা খুললে ওই টেবিলের নিচে বিছানার ওপারেই হয়তো শুয়ে আছে সে। এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে, যে কারণেই হোক সে পা দুটোকে কাজে লাগাতে পারে না। হয়তো এই মাত্র খাটের তলা থেকে সরীসৃপের মতো বেরিয়ে এসে চেপে ধরবে আমার পা দুটো। আতঙ্কে আমার বুকের শব্দ প্রায় বন্ধ হয়ে এলো। ঘণ্টাখানেক পরে প্রায় ঝড়ের মতো ঘরে এসে ঢুকলো দিব্যেন্দু। প্রথমে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। ফোনে থাকে যেটুকু বলা সম্ভব আমি বলেছি, সে আর কথা বাড়ায়নি। আমাকে কোলে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে তার চোখ দুটো ধক করে জ্বলে উঠল। ওইটাই মাথা খেয়েছে তোর, বন্ধ কর। আমি কিন্তু সেটা বন্ধ করলাম না, তার মুখের দিকে তাকিয়ে বললাম, আর একবার ওই নম্বরে ফোন করেছিলাম আমি। তারপর? হ্যাঁ, একটা কথা জানার ছিল, আমি কাঁপা কাঁপা গলায় বললাম।
কি?
জিজ্ঞেস করলাম ও কীভাবে মারা গেছিল।
কীভাবে?
সে যে কেন সরীসৃপের মতো বুকে হেঁটে চলে, কেন মাটিতে ধুলোর দাগ পড়ে, এসব কথা কেউ বিশ্বাস করবে না। আজ তাকে ডেকেছি শুধু ভয়ে। আর একটা কথাও মনে হয়েছে আমার, মৃত্যুর পরেও সে কেন যোগাযোগ করতে চাইছে আমার সাথে? আমাকে কি কিছু বলতে চায়? কিছু না বলা কথা যেটা দেখা হলে বলবে ভেবেছিল? তারপর আমারই আর জবাব দেওয়া হয়নি। তার মৃত্যুর সাথে সাথে হারিয়ে গেছিল সেই প্রশ্নটা। আমি দিব্যেন্দুর হাত চেপে ধরলাম। হ্যাঁ, সে জিজ্ঞেস করল,
এখনো কথা হয় তোর সাথে?
হয়।
কি বলিস সেখানে?
তেমন কিছু না। ওই তুই বিশ্বাস কর ভাই, ও আছে, ওই ঘরেই আছে, কোনো অন্ধকার কোনায়।
এইসব পাগলে প্রলাপ, মরা মানুষ ফিরে আসতে পারে না।
আমিও তাই ভাবতাম, জিনিস আমি অনাস্তিক ছিলাম তোর মতো। তুই জানিস না সারাক্ষণ এই ঘরে মানুষের হেঁটে বেড়ানোর আওয়াজ পাই আমি, একজন একজন পায়ে হেঁটে আর একজন বুকে ভর দিয়ে।
তোর মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখানো দরকার। দিনের উপরে ভূত দেখছিস তুই?
ভয়ে আমার হাত ঠান্ডা হয়ে এসেছিল। চাদর দিয়ে কোনো রকমে বুক অব্দি ঢেকে নিলাম। ওই ভয়ঙ্কর প্রশ্নটা এখনো কানে বাজছে, কান চাপা দিলেও বাজছে। ওর হাত থেকে আমার নিস্তার নেই।
গালি থাকার জায়গা দিচ্ছি আমি তোর জন্য, লোকজনের মাঝখানে না থাকলে এই সমস্যায় যাবে না তোর।
তুই আমার কথা বিশ্বাস করছিস না? এতক্ষণ দিব্যেন্দু আমার ল্যাপটপে কি সব যেন ঘেঁটে দেখছিল। আস্তে আস্তে তার ভুরুতে ভাঁজ পড়ছে, অবশ্য সেসবে আমার খেয়াল নেই। আর চোখে ঘরের চারিদিকে নজর রাখছি আমি, এক্ষুনি কোনো কোনা থেকে।
তোর সাথে প্রথম কবে কথা হয়েছে তার?
আমি ভয়ে ভয়ে তার দিকে সরে এসে বললাম, যেদিন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল।
প্রথম কে কথা বলে?
তার গলায় কেমন যেন সন্দেহের আভাস। আমি সেদিন যদি জানতাম।
এই ল্যাপটপটা ছাড়া আর কিসে চ্যাট করিস তুই?
মোবাইলে। কিন্তু কেন, কিভাবে ওতে?
আমাকে দে একবার, দরকার আছে।
আমি হাতে তুলে দেওয়ার আগেই সে হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে নিল ফোনটা। তারপর অনেকক্ষণ এক মনে কি যেন দেখতে দেখতে বলল,
ভয় পাওয়ার কিছু নেই, খানিকটা আন্দাজ করতে পেরেছি মনে হয়।
কি আন্দাজ করেছিস?
সেটা ক্রমশ প্রকাশ্য।
কথাটা বলে আমার পিঠে একটা হাত রাখলো সে, অল্প হাসলো। আমার ভয়টা কিন্তু এখনো কাটেনি। প্রোফাইলটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু আমার ঘরে কিছু একটা আছে। সেটা আমার ভালো চায় না খারাপ তা আমি জানি না, কিন্তু সে আছে, সে আছে, এই মুহূর্তে নজর রাখছে আমার উপর, অপেক্ষা করছে আমি কখন একা হব।
আমি একটু বাইরে থেকে আসছি রে, বেশিক্ষণ লাগবে না।
না না, কোথায় যাবি তুই? আমি এখানে একা থাকতে পারবো না।
বললাম না, ভূতের কিচ্ছু নেই, যে মারা গেছে সে নেই।
কে বলেছে নেই? আছে, এই ঘরেই আছে, তুই চলে গেলেই।
আচ্ছা তুই আলো জ্বালিয়ে থাক, তাহলে কিছু করতে পারবে না, আমি ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরব।
দিব্যেন্দু চলে যেতে আমি দরজা বন্ধ করে দিলাম। ঘন নিস্তব্ধতার আড়ালে আমার বুকের ভিতরটা দুরু দুরু করে উঠল। কোথা থেকে যেন দরজা বন্ধ করার আওয়াজ আসছে, কারোর পায়ের আওয়াজ। আমি ঘরের একটা কোণে গিয়ে কুটিসুটি মেরে বসলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই ঘরে আমি একা নই। বিছানার নিচের অন্ধকার থেকে এক ছোড়া জলজলে চোখে এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। এইবার বেরিয়ে আসবে তার হাত দুটো, ওই নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। বন্ধ দরজার ওপার থেকে কি করে জানি না ঠান্ডা হাওয়া আসছে। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। আচমকা ঘরের আলোটা নিভে গেল, আমার বুকটা সাথে সাথে চ্যাত করে উঠল, চিৎকার করে উঠলাম, কে কে বন্ধ করলো আলো? কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালাম। বিছানার ওপারের কাঁচ ভেদ করে হলুদ আলো এসে পড়ছে, সেখানেই লাইটের সুইচটা। আমার হাঁটু দুটো এখনই ফেটে দুখান হয়ে যাবে। কোনো রকমে বিছানার কাছে এগিয়ে গেলাম। বেশিক্ষণ এই অন্ধকারে থাকলে আমি হার্ট ফেল করে মারা যাব। খাটের ঠিক কাছে এসে দাঁড়াতেই বুঝতে পারলাম আমার পায়ের পাতার উপর কারোর নিঃশ্বাস পড়ছে, ভেজা চুলের স্পর্শ লাগছে। আমি স্থির হয়ে মোমের মতো দাঁড়িয়ে পড়লাম, আর সাথে সাথে দুটো মাংসল জীর্ণ হাত আমার পা চেপে ধরল। দেখতে পেলাম ঘরের আলো জ্বলছে, আমি শুয়ে আছি বিছানার উপর। পাশের ঘর থেকে দিব্যেন্দুর কলার আওয়াজ আসছে, সাথে আরো একজন। বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম, ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলাম। মোটা ভারী গলা,
বলাও যায় না, এইরকমটাই হয়ে থাকে জানো। ব্যাপারটা নতুন কিছু নয়, সময়ের নিয়মে সবকিছুই একদিন হারিয়ে যায়, বহু প্রশ্নের উত্তর পাওয়া হয় না আমাদের। ইচ্ছা করে আর একবার ফিরে যাই অতীতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনি। দীর্ঘদিন এইসব ভাবতে থাকলে এক ভয়ানক মানসিক ব্যাধি জন্ম নেয়, যাকে মনস্তত্ত্বের পরিভাষায় বলে কোটার্ড সিন্ড্রোম। শুনতে হয়তো আশ্চর্য লাগবে, কিন্তু যারা এই মানসিক রোগের শিকার তারা মনে করে যে তাদের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে নিজেরাই ভাবে, অনেকে বিশ্বাস করে তারা স্বর্গ বা নরকে আছে, আবার অনেকে ভাবে মৃত আত্মা রূপে তারা ইহ জগতেই ঘুরে বেড়াচ্ছে। তোমার বন্ধুর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, সে জীবিত মানুষকে মৃত নয়, মৃত মানুষকে বাঁচিয়ে রাখতে চায়। ভেবে দেখো, যতদিন ফোনে জানতে পারোনি যে মেয়েটি মৃত, ততদিন ভৌত উৎপাত করেনি, ততদিন শুধু তার প্রোফাইল হ্যাক করে নিজের সাথেই নিজে কথা বলে গেছে। এতে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু যখনই ফোন করে জানলে যে সে বেঁচে নেই, তখন আর তাকে বাঁচিয়ে রাখার আশা থাকল না। অতএব একমাত্র সমাধান ভূত। ভয়টা কিন্তু জেনুইন, মৃত মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেকে ভয় দেখিয়ে মনকে বোঝানো যে সে এখনো আছে। আশ্চর্য, আশ্চর্যের কিছু নেই, মিশরের পিরামিডগুলো দেখনি? ঠাকুমা পিসিমার মুখে ভূতের গল্প শোনোনি? খেয়াল করে দেখবে কেউ মারা যাওয়ার পরেই সাধারণত তার আত্মাকে দেখা যায়। এখনো বিশ্বাসই হচ্ছে না যে সে নেই, এই মেনে নিতে না পারাই আমাদের ভূত দেখার দিকে ঠেলে দেয়। তাহলে সমাধান কি?
আমি দরজা থেকে কান সরিয়ে নিলাম। লোকটা হঠাৎ আমার ফ্ল্যাটে এসে বসে রয়েছে কেন? কি যে বলছে কিছুই তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি বিছানার কাছ থেকে সরে এলাম, বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। আর ঠিক সেই সময় ঘরের আলোটা তপ করে নিভে গেল। শত চেষ্টা করেও আমার গলা দিয়ে আওয়াজ বেরোল না। অন্ধকার, এই অন্ধকার টুকুনি আমার সাহস। মরে গেলেও কোনো আলো আমি এই মুহূর্তে দেখতে চাই না, চোখ খুলতে চাই না। বেশ বুঝতে পারছি চাঁদের ভৌতিক চোচনা আমার মাথার কাছে অপেক্ষা করে রয়েছে, আমাকে চোখ খোলাতে চায়, কিছু দেখাতে চায়, কিন্তু আমি দেখবো না। কাল সকালের আগে পর্যন্ত আমি অন্ধ হয়ে থাকতে চাই। আমার শরীর বেয়ে আচড়াতে আচড়াতে উঠে আসছে কয়েকটা শীর্ণ আঙুল, ভেজা এবড়ো খেবড়ো নখে লেগে চিড়ে যাচ্ছে আমার পেট, বুক। তাও আমি নড়ব না, কারণ চোখ খুললেই তাকে দেখতে পাব। চাঁদের মায়াবী আলোয় তার লালায়িত মুখ, বর্ণহীন তরল চোখ, নীলাভ চামড়া আমি দেখতে চাই না। তার ফিসফিসে সাপের মতো কণ্ঠস্বর আমার বুকের ভিতর দিয়ে শুনতে পাচ্ছি। এইবার তার নিঃশ্বাস পড়ছে আমার মুখে, সে আমার চোখের ঠিক সামনে। এবার চোখ খুললেই তাকে দেখতে পাবো। মিহি সুরে সে যেন ডাকছে আমাকে, আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। ধীরে ধীরে চোখ খুললাম আমি।